জয় নিতাই। গতদিন আমরা এই সুমহান গ্রন্থের যে বিদুর নীতি, সেই বিদুর নীতি আমরা শ্রবণ করেছি, অদ্য সেই বিষয় শ্রবণ করব। এবং এত সুন্দর উপদেশ আর অন্য কোনো গ্রন্থে পাওয়া যাবে না, অতএব বিষয়টি খুবই কঠিন, আমাকেও গ্রন্থের আধারেই বলতে হচ্ছে এবং গ্রন্থের অবলোকনে বলতে হচ্ছে, তা না হলে কিছু কিছু উপদেশ হয়তো বাদ চলে যাবে। অতএব মানে একটু সতর্কতার সঙ্গে শ্রবণ না করলে ঠিক বোঝা যাবে। আজ অতীব আনন্দের বিষয় যে আজ আমাদের দেখতে দেখতে আমরা যে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে এই মহাভারত প্রারম্ভ করেছিলাম, আজ এই শ্রী একাদশীর দিনে আমাদের দু মাস অতিবাহিত হচ্ছে। দেখুন হরিকথা কেমনই, ভগবানের কথা কেমন যে এতে সময় বোঝা যায় না, দেখতে দেখতে দুটো মাস কিভাবে যে বেরিয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম। যাই হোক, শ্রী গৃন্দ্র বিহারীর কৃপায় আমরা এই গ্রন্থ অনেক বাধা অনেক বিপত্তির মধ্যে দিয়ে আমরা এটি আমাদের সামনে উপস্থিত রামকৃষ্ণ বাবার কৃপায় আমরা সকলেই যৎকিঞ্চিত এই বিষয়টি মানে মহাভারত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। এবং আশা করি যে আমরা এটিকে চাতুর্মাস্যে সম্পূর্ণ না হলেও আমরা যেভাবেই হোক এটা সম্পূর্ণ আস্বাদন করব। এবারে মহারাজ ধৃতরাষ্ট্র তিনি বিদুরকে বললেন, হে বিদুর, আমি মানে চিতায় জ্বলে এখনো বেঁচে আছি মনে করো, আমার কি কর্তব্য তাই বলো, কারণ তুমি একমাত্র সমস্ত শাস্ত্রে নিপুণ ব্যক্তি। তাই হে উদারচিত্ত বিদুর, তুমি তোমার বুদ্ধি দিয়ে বিচার করে আমাকে সঠিক সঠিক উপদেশ প্রদান করো। যুধিষ্ঠিরের কাছে যা হিতকর এবং আমার পুত্র দুর্যোধনের পক্ষে যা কল্যাণকর আমাকে তাই বল। হে বিদ্বান, আমার মনে অনিষ্ট আশঙ্কা হচ্ছে, আমি সর্বত্র অনিষ্টের ছায়া দেখতে পাচ্ছি, অতএব আমি ব্যাকুল হয়ে তোমাকে অনুরোধ করছি, হে বিদুর, সেই অজাত শত্রু যুধিষ্ঠির কি চান আমাকে ঠিক করে বল। সব কিছুই জানছেন কিন্তু মায়া মোহ এমনভাবে তাকে আঁকড়ে রেখেছে যে সেও বুঝেও বুঝতে পারছে না। বিদুর বললেন, হে মহাত্মন, হে রাজন, মানুষের উচিত যে যার পরাজয় চায় না সে জিজ্ঞাসা না করলেও তার পক্ষে কল্যাণকর বা অনিষ্টকর যাই হোক তাকে জানিয়ে দেওয়া। আপনি জানিয়ে দিন আপনি কি করতে চান, আপনি কি বলতে চান। তাই হে রাজন, যাতে সমস্ত কৌরবদের মঙ্গল হয় সেই কথাই আমি আপনাকে বলব। আমি যে কল্যাণকর এবং ধর্মযুক্ত কথা বলবো আপনি তা একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন। হে ভারত, অসৎ উপায় মানে জুয়া চুরি ডাকাতি এগুলো অসৎ উপায়, ধৈর্য মানে অসৎ উপায়ে উপায়ের দ্বারা যে কপট কার্য সিদ্ধ হয় মানে তারা জুয়াতে পাণ্ডবগণকে পরাজিত করেছে, তাকে আপনি অনুমোদন করবেন না। আর অনুরূপভাবে সৎ উপায়ে সাবধানের সঙ্গে কোনো কর্ম করলে তা যদি সফল না হয় তাহলেও বুদ্ধিমান ব্যক্তির তা নিয়ে মনে কোনো গ্লানি রাখা উচিত নয়। কোনো কাজ করার আগে তার প্রয়োজন জেনে নিতে হয় যে এটা যে হচ্ছে এটা কি জন্য হচ্ছে, এর ফল কি। খুব ভেবেচিন্তে কোনো কাজ করা উচিত, হঠকারি হয়ে কোনো কাজ করা উচিত নয়। যা ইচ্ছা মনে হলাম, তারপরে মাথায় হাত দিয়ে বললাম না এটা ভুল হয়ে গেল। এমন লোক কিন্তু আমাদের মধ্যে অনেক দেখতে পাই আমি। ধৈর্যশীল মানুষের উচিত কোনো কাজ করার আগে সেই কাজের প্রয়োজন, পরিণাম এবং নিজের উন্নতির কথা ভেবে তারপর কাজটা করা উচিত। যে রাজা তার অবস্থিতি, লাভ ক্ষতি, সম্পদ, দেশ দণ্ড ইত্যাদির মাত্রা জানেন, তার রাজত্ব স্থায়ী হয়। উপরোক্ত বিষয়ে যার সঠিক জ্ঞান আছে এবং ধর্ম ও অর্থনীতিতে যিনি পারঙ্গত, তিনি রাজ্য লাভ করেন। এখন তো রাজা হয়েই গেছে, অতএব আমি এখন যা ইচ্ছা তাই করব, তা উচিত নয়। উচ্ছৃঙ্খল সম্পত্তি নষ্ট করে। যারা উচ্ছৃঙ্খল ব্যক্তি তারা কখনো কোনো জায়গায় টিকে থাকে না, এবং তাদের যদি অর্থ সম্পদ থাকে তা সেটাও নষ্ট করে ফেলে। যেমন নষ্ট হয় সুন্দর রূপ বৃদ্ধ হয়ে গেলে। একজন যুবক সে কত সুন্দর, কিন্তু যখন তার বৃদ্ধত্ব এসে উপস্থিত হলো সব নিঃশেষ হয়ে গেল। মাছ পরিণাম না ভেবেই কি করে, সে বড়শিতে যে আহার দ্রব্য থাকে মাছ মনে করে বেশ ভালোই তো, ওটাকে খেয়ে নেয়। আর খেয়ে নিলে কি হয়, তার প্রাণহানি হয়ে যায়, প্রাণ চলে যায়। তা হে রাজন, বলার তাৎপর্য হে রাজন, এই যে আপনি লোভিত হয়ে অন্যের সম্পদ ভোগ করার চেষ্টা করছেন, এটা কিন্তু সেই মাছের মতোই হবে। আপনি হজম করতে পারবেন না। মাছ যেমন সেই বড়শিতে আহার দেওয়া থাকে আর তা খেলেই সে শিকার হয়ে পড়ে, তা আপনি সেই রূপ হতে চলেছে। অতএব সাবধান। আরো একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন, খুব ভালো ভালো উদাহরণ দিন। যে বৃক্ষ থেকে অপক্ক ফল পাড়ে, কেউ গাছে উঠল ফলগুলো পাকেনি, তা সে ফলটা নাবালো, নাবিয়ে কি করলো, সেটা খেতে পারলো না তো। তাহলে সেটা খেতেও পারলো না, আর তার যে বীজ হতো, বীজ থেকে আবার পুনরায় সে বৃক্ষ উৎপন্ন হতো, সে কার্য থেকেও বাদ হয়ে গেল। তাহলে দুই দিক থেকে ক্ষতি। কিন্তু যারা বিজ্ঞ জ্ঞানী তারা কি করে, ওই ফল পরিপক্ক হলে, পাকলে তখন সেই ফলকে গ্রহণ করে, আবার সেই ফলের বীজটা আবার যখন রোপণ করে তার থেকে আবার গাছ হয়, আবার ভীষণভাবে ফল পায়। কিন্তু যারা অল্প বুদ্ধি সম্পন্ন, ওরা ওই অপক্ক অবস্থায় ফলটা পেড়ে খেতেও পারলো না, বীজটাও নষ্ট করল। এতে মানে উভয় দিক থেকে হানিকারক। যেমন ভ্রমররা কি করে, মৌমাছি তারা কিন্তু ফুলের কোনো ক্ষতি করে না, তারা ধীরে ধীরে গিয়ে ফুলের উপরে বসে সেখান থেকে মধু সংগ্রহ করে নেয়। এতে ফুলেরও কোনো ক্ষতি হলো না, তার গন্ধও বিনষ্ট হলো না, অথচ তারা একটি সুন্দর অর্থ তৈরি করে ফেলল। আবার উদাহরণ দিচ্ছে, হে রাজন, মালি বাগান থেকে একটি একটি করে ফুল সংগ্রহ করে, কিন্তু গাছের শিকড়কে সে কাটে না, আবার ফুল প্রাপ্ত হবে। এই যেমন এখন বেলি ফুল, এই বেলি ফুল আবার এই গাছগুলোকে যদি কেটে নষ্ট না করে দেওয়া হয় তাহলে আবার আগামীতে ফুল পাওয়া যাবে। অতএব আপনি এমন করতে চাইছেন যে গোড়াটা কাটার চেষ্টা করছেন, এতে আপনি কিছু পাবেন না, আর শেষ পর্যন্ত দেখবেন আপনার সমস্ত দিক থেকেই মানে ভীষণভাবে ক্ষতি হয়ে গেছে। আর আপনার চিন্তা করা উচিত যে কিসে লাভ, কিসে লোকসান, এ বিষয়ে আপনার পূর্ণ জ্ঞান আছে, কিন্তু আপনি পুত্রমোহে পড়ে সেটিকে প্রয়োগ করতে করছেন না। আপনি প্রয়োগ করুন, আপনি এখনও সুখী হতে পারবেন। এমন কিছু কর্ম আছে যার কোনো ফলই হয় না, অতএব তার জন্য করার উদ্যম ব্যর্থ হয়। আপনি যে চেষ্টা করছেন সেই চেষ্টাটা নিরর্থক, ক্ষতিদায়ক, অতএব এমন কাজ পণ্ডিতরা করে না। যার প্রসন্নতা কোনো কাজে আসে না এবং ক্রোধও ব্যর্থ হয়, তাকে প্রজারা রাজা হিসাবে চায় না। যেমন কোনো নারী নপুংসককে স্বামী হিসেবে চাইবে না, তার যে কাজের জন্য নপুংসক ব্যক্তির দ্বারা তো সেই কার্য সিদ্ধ হবে না। আবার যার মূল ছোট আর ফল মহান, বুদ্ধিমান ব্যক্তি তা শীঘ্রই আরম্ভ করে দেয়। যেমন কেউ বলল যে একটা সাধন আছে, এই সাধনটা করলে অনেক লাভান্বিত হওয়া যায়, কষ্টটা কম, তা বুদ্ধিমান ব্যক্তি সঙ্গে সঙ্গে কি করবে, সব কাজ ছেড়ে দিয়ে সেই অল্প সাধনে অল্প সময়ে যে ফল প্রাপ্ত হওয়া যাবে সেটাই করবে। সেই কাজে বিঘ্ন আসতেও তারা দেবে না, সুরক্ষিতভাবে করবে বুদ্ধিমান ব্যক্তিরা। যে রাজার দৃষ্টিতেই স্নেহ বর্ষণ হয়, তিনি কথা না বললেও প্রজারা তার অনুরক্ত হয়, কারণ তার ব্যবহারটা মিষ্ট, সকলের প্রতি কৃপা বর্ষণ করে। সেই ব্যক্তি যদি বোবাও হয় তথাপি প্রজারা তাকে মানে। আর রাজার অধিক ধন সম্পত্তি থাকলে তা বড় দানি হওয়া উচিত নয়, তাহলে তো রাজ্যই শেষ হয়ে যাবে হিসাব মতন। বড় দানি হলেও তার সর্বদা গাম্ভীর্য রক্ষা করতে হবে, সব কিছু কুল বজিয়ে রাখতে হবে। আর রাজা দুর্বল হলেও নিজেকে শক্তিশালী বলে প্রচার করতে হবে। এইরূপ করলে সে বিনষ্ট হবে না। যে রাজা চক্ষু মন বাক্য ও কর্ম এই চারটির সাহায্যে প্রজা প্রসন্ন করেন, প্রজা রাজার প্রতিও বিশেষ প্রসন্ন হয়ে ওঠে। আর হরিণ যেমন ব্যাধকে ভয় পায়, তেমনি যার দ্বারা সব প্রাণী ভীত হয়ে থাকে, তিনি যদি আসমুদ্র পৃথিবীরও রাজা হন তাহলে তাকে প্রজারা গ্রহণ করেন না। পিতামহের রাজ্য লাভ করে অন্যায় কর্মকারী রাজা তাকে সেইভাবেই নষ্ট করেন, যেমনভাবে প্রবল হাওয়া এই মেঘকে ছিন্ন ভিন্ন করে দেয়, ঠিক তদনুরূপভাবে সেও বিনষ্ট হয়ে যায়। পরম্পরা দ্বারা প্রাপ্ত রাজধর্ম আচরণকারী রাজার দ্বারা যে ধন ধান্যে পূর্ণ হয়ে উন্নতি ও ঐশ্বর্যের শিখরে উঠে যায়। যে রাজা ধর্ম ত্যাগ করে অধর্ম করে তার রাজ্য আগুনের উপর স্থিত চর্মদ্রব্যের মতন হয়ে যায়, মানে সব কিছুই একেবারে শুকিয়ে আছে। যেমন কোথাও আগুন জ্বলছে, তার উপরে যদি চামড়া রেখে দেওয়া যায় তার চামড়াটা সংকুচিত হয়ে যাবে, ঠিক তদনুরূপ। আর অন্য রাষ্ট্র বিনাশের জন্য যে চেষ্টা, তা নিজ রাজ্য রক্ষা ও উন্নতির জন্য চেষ্টা করা উচিত। ধর্ম দ্বারা রাজ্য প্রাপ্ত করে ধর্মের দ্বারা তা রক্ষা করা উচিত, অতএব ধর্মই হচ্ছে মুখ্য কারণ। ধর্মমূলক রাজলক্ষ্মী লাভ করে রাজা তাকে ছাড়েন না, তিনিও রাজাকে পরিত্যাগ করেন না। তা যারা অকারণে কথা বলে, অনর্গল অসংলগ্ন কথা বলে বা পাগল, এরা তো অনর্গল কথা বলে, তাই এমনই পরিস্থিতি এসে যায় যে যে জায়গায় থাকা হচ্ছে সেখানে পাগল, তারপরে মাথায় একটু ছিট আছে, সেগুলো সব এক জায়গায় বসলো, অথচ আপনাকে মানে সেগুলো শুনতে হচ্ছে। যেমন সকালে দুধ নিতে আসে সাধুরা, আর হয়তো কিছু পাগল বা অত্যাধিক বকে বাতুল এসে গেল, এখন আপনাকে শুনতে হচ্ছে। কিন্তু শুনলে কি হবে, শুনতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, আমাকে দুধটা নিয়ে ঘরে যেতে হবে। তাহলে সেই পাগল বলুক আর যেই বলুক, ওর থেকে যা সারাংশ সেই সারাংশটা নিয়ে নিতে হবে, আর বাকি সব ত্যাগ। তাই যেমন পাথরের ভিতর থেকে সোনার মতো সার কথা গ্রহণ করবে। কি করে? পাথর খনন করছে, খনন করতে করতে সেখান থেকে একটা হীরা বা সোনার একটা খনি পাওয়া গেল। তা সেই প্রকার সে তো পাথর বা কয়লা, সে তো আশার খুব কাজের জিনিস নয়। তা সেখান থেকে যেমন অকস্মাৎ কিছু ভালো দ্রব্য পাওয়া যায়, ঠিক তদনুরূপ কেউ বাজে কথা বলছে কোনো কারণবশত হয়তো শুনতে হচ্ছে, না শুনলে ভালো, কিন্তু শুনতে যদি হয় তাহলে তার মধ্যে থেকে যে সারাংশ কথা, যেটা কাজের কথা, সেটাকে গ্রহণ করতে হবে। এটা পরমহংসদের লক্ষ্য। আর যে গরু অনেক চেষ্টার ফলে দুধ প্রদান করে, যেমন কোনো গাভী আছে খুব লাথি মারে, তাকে দড়ি দিয়ে বেঁধে গলাটা টেনে ধরে তারপরে দুগ্ধ দোহন করতে হয়, এই প্রকার গাভীর কিন্তু মানে খুব একটা সুবিধা তার হয় না, সে সেবা ভালো পায় না। কিন্তু কোনো গাভী আছে তাকে সাধারণভাবেই মানে দোহন করছে, তাহলে কি হচ্ছে, সেই গাভীর প্রতি সকলের একটা স্নেহ একটা মমতা এসে জন্মায়। তা ঠিক তদনুরূপ যে কাঠ আপনি থেকেই বেঁকে আছে তাকে কেউ বেঁকাতে চেষ্টা করে না। আর এই দৃষ্টান্ত মেনে বুদ্ধিমান ব্যক্তির বলবানের সামনে নিচু হয়ে থাকা উচিত। আমি জানতে পারছি আমার থেকে সে শক্তিশালী, সমস্ত দিক থেকে তার গুণ এবং পরাক্রম আছে, তাহলে সেই ব্যক্তির সামনে মানে নিজে ছোট হয়ে তার সামনে বড় বড় কথা ইত্যাদি বলা অনুচিত, বললেই শত্রুতা হবে, আর শত্রুতা হলেই যে দুর্বল ব্যক্তি তাকে কিছু করতে পারবে না। অতএব সেখানে মানে নম্রতার সঙ্গে ব্যবহার করতে হবে। আর পশুদের রক্ষক বা প্রভু হলো মেঘ, আর রাজার সহায়ক মন্ত্রী, নারীর বন্ধু ও রক্ষক হচ্ছে তার স্বামী, আর ব্রাহ্মণের বন্ধু হলো বেদ, আর সত্য দ্বারা ধর্ম রক্ষা হয়, যোগের দ্বারা বিদ্যা সুরক্ষিত থাকে, আর পরিচ্ছন্নতার দ্বারা রূপ রক্ষা পায় এবং সদাচার দ্বারা কুল রক্ষা পায়। ওজন করে সুরক্ষিত রাখলে শস্য রক্ষা পায়, মেপে হিসাব করে যদি রাখা হয় তাহলে সেই শস্যটা মানে রক্ষা হবে, বেঁচে থাকবে, পরবর্তীতে কাজে আসবে। কিন্তু ওই যা হচ্ছে হোক, তাহলে তো দেখা গেল সেই পত্তনটাও নষ্ট হয়ে যাবে। ছোটাছুটি করালে অশ্বকুল সুস্থ থাকে, প্রতিনিয়ত দেখাশোনা করলে গোবংশ মানে গাভী আদি তারা বৃদ্ধি পায়, আর নোংরা বস্ত্রাদির পরিধানে নারী রক্ষা পায়। যে সমস্ত নারীরা পুরুষদের শিকার হতে বাঁচতে চায়, তারা যদি অপরিষ্কার থাকে, নোংরা কাপড় চোপড় পরা থাকে, তাহলে কিন্তু তার প্রতি লোকের বিশেষ দৃষ্টি হবে না। আর সদাচার পালন না করে শুধুমাত্র উচ্চকুলে জন্মগ্রহণ করলেই তাকে শ্রেষ্ঠ বলা যাবে, বরঞ্চ নিচুকুলে জন্মগ্রহণ করার পরেও যিনি আচার বিচার শাস্ত্র জ্ঞান অর্জন করেন তাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। আজকাল যেমন আমাদের মানে যদিও অন্যর প্রসঙ্গ পাঠের মধ্যে আমি কখনোই বলি না, আজকাল হয়েছে কি, নবদ্বীপ মণ্ডলে যাবেন আপনি, সেখানে দেখবেন গোসাইরাই হচ্ছেন সর্বে সর্বা, বাবাজিদের তারা ভিখারি বলেও মনে করেন। তা এমন হলে হবে না, উচ্চকুলে জন্ম নিয়ে অন্য কাউকে ঈর্ষা করা হিংসা করা এ অনুচিত। শাস্ত্রই বলছে, দেখুন এই পঞ্চম বেদেই বলছে বিদুর্নীতির মধ্যে, যে নিম্নকুলে জন্মগ্রহণ করার পরেও যিনি আচরণশীল শাস্ত্র আজ্ঞানুযায়ী কর্মাদি করেন তা তিনি সে ব্রাহ্মণের দিক থেকেও অনেক শ্রেষ্ঠ। আর আর কি বলছেন, যে ব্যক্তি অপরের ধন রূপ পরাক্রম কৌলিন্য সুখ সৌভাগ্য ও সম্মানে হিংসা করে তার কপালে মহা দুঃখ আছে। আমাদের প্রত্যেকেরই উচিত কি, যে একজন সে হয়তো ভালো আছে, সুখে আছে, তাহলে তার প্রতি ঈর্ষা করা যাবে না। আর কেউ যদি ঈর্ষা করে তাহলে জানতে হবে ও নিজের কপালে দুঃখ নিজেই ডেকে আনছে। আর না করার যোগ্য কাজ করলে, করার উপযুক্ত কাজে ভুল করলে এবং কার্যসিদ্ধ হওয়ার আগেই গোপন কথাটি যদি প্রকট হয়ে যায়, প্রকট যাতে না হয় সেই জন্য মানে সতর্কতা অবলম্বন আবশ্যক। যাতে নেশা বাড়ে, এমন কিছু খাদ্য এই জগতে আছে যেগুলো দেখা যাচ্ছে সাত্বিক আহার, কিন্তু খেলে দৈনন্দিন খাওয়ার উৎসাহ বৃদ্ধি হচ্ছে, তাহলে মনে করতে হবে এটা আমার নেশার মতো কাজ করছে, অতএব সেটাকে ধীরে ধীরে বাদ দিয়ে দিতে হবে। তা না হলে সাধন রাজ্যে অনেক অসুবিধা এসে উপস্থিত হবে। বিদ্যার অহংকার আর অর্থের অহংকার, উচ্চকুলে জাত এই অহংকার, এগুলো বড় ভয়ঙ্কর জিনিস। আমি দু চার পাতা পড়েছি বলে একজন অশিক্ষিত ব্যক্তিকে বা কোনো একজন মূর্খকে অসম্মান করব, তা কখনোই উচিত নয়। অহংকারী ব্যক্তিদের কাছে এগুলি মদ হলেও সজ্জন ব্যক্তিদের কাছে এগুলি আবার দমের সাধন। কখনো কখনো কাজে সজ্জন দ্বারা প্রার্থিত হলেও দুষ্ট ব্যক্তি নিজেকে দুষ্ট বলে জানলেও নিজেকে সজ্জনের মতন জাহির করে, হচ্ছে দুষ্ট ব্যক্তি, কিন্তু সে এমনভাবে চলবে যে তার ব্যবহারটা এমনই দেখাবে উপরের ব্যবহারটা, যে মনে হবে সে একজন বিশেষ সাধু, কিন্তু এমন হলে চলবে না। মনের দিক থেকে আগে সজ্জন হতে হবে। মনস্বী ব্যক্তিকে সাধু ব্যক্তিরা সাহায্য করেন, যারা মনস্বী যোগী তাদেরকে সাধুরা কি করেন, সাহায্য করেন, সাধু ব্যক্তিরও সহায়ক সাধুই হন। দুষ্টদের সাহায্য সাধুরা করে, কিন্তু দুষ্ট কখনো সাধুকে সাহায্য করবে না। পুরুষের শীল মানে আচরণই হচ্ছে প্রধান, শীল মানে আচরণ, যার সেটি নষ্ট হয়ে যায় ইহজগতে তার জীবন ধন এবং বন্ধু দ্বারাও কোনো সে প্রয়োজন সিদ্ধ তার হয় না। হে রাজন, ধনন্মত্ত মানুষের আহারে, আহারটা হচ্ছে কি, তাদের আহার হচ্ছে মাংস, আর মধ্যম শ্রেণীর ভোজনে তারা গোরস, গোরস বলতে গাভীর থেকে যে সমস্ত দুধ দই ছানা ঘি ইত্যাদি মধ্যম শ্রেণীরা পছন্দ করে, এবং দরিদ্রদের মধ্যে ভোজনের তেলের প্রাধান্যতা থাকে, তারা তেল পেলেই একটু আলু ভেজে বেগুন ভেজে মানে খেয়ে জীবনটা ধারণ করতে ভালোবাসে, তার আয় ওই প্রকার। তা দরিদ্র ব্যক্তিদের সর্বদাই সাধু আহার তারা ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, কারণ ক্ষুধাই স্বাদের জননী। ধনীদের কাছে তা সর্বদাই দুর্লভ। রাজন, পৃথিবীতে ধনীদের প্রায়শই আহার করার শক্তি থাকে না। দেখবেন এই বৃন্দাবনে আমরা হয়তো সাধুরা অনেক বাড়িতে মাধুকরি যাচ্ছি, তার নাম বলার প্রয়োজন নেই, দেখবেন তাদের অর্থের অভাব নেই, কিন্তু দেখবেন গায়ে পাতলা, সে যদি মানে একটু বেশি করে খেয়ে নিল তাহলে হয়তো ইনো চারটে পাঁচটা করে খেতে হবে। তাহলে প্রভুর কেমন ইচ্ছা যে তাকে সব কিছু দিয়েছে অথচ সে খেয়ে হজম করতে পারছে না, খেলেই তার অসুবিধা, কিন্তু দরিদ্ররা কাঠ পর্যন্ত হজম করে ফেলে। অধম পুরুষরা জীবিকা না হওয়ার ভয় পায়, মধ্যম শ্রেণীর মানুষ মৃত্যুকে ভয় পায়, তাদের তো আর চিন্তা থাকে না, মধ্যম শ্রেণীর যারা মানে তাদের কোনো অসুবিধা নেই আর কি, খুব বেশিও নেই আবার অসুবিধাও নেই, অতএব তারা মৃত্যুকে ভয় করে যে খেয়ে পড়েছ বেঁচেই আছি, কোনো অসুবিধা নেই, অতএব এই মরার থেকে কিভাবে বাঁচতে পায়। এবং উত্তম পুরুষরা অপমানকে মহা ভয় পায়, পান করা নেশা হলেও ঐশ্বর্যের নেশা সব থেকে খারাপ, মানে যারা মদ্যপান করছে তাদের ইচ্ছা করলে সাধুর কৃপা হলে বা সৎ ব্যক্তির সঙ্গ যদি সে লাভ করে তাহলে সে মদের নেশাটা ছেড়ে দিতে পারে, কিন্তু যারা মানে ঐশ্বর্যের নেশায় যারা মর্ত, তাদেরকে ছাড়ানো খুবই মুশকিল। কারণ ঐশ্বর্যের অহংকারে মর্ত মানুষ ভ্রষ্ট না হয়ে ঠিক পথে তারা ফেরেও না, এদিকে ভ্রষ্ট পূর্ণরূপে হয় না, আবার ঠিকভাবে ধার্মিক পথেও তারা চলতে পারে না, এমন লোক অনেক আছে। শ্রীমৎ ভাগবতে যখন দেবর্ষি নারদ সেই নল মানে যমলার্জুনকে যখন অভিসম্পদ দিলেন, এই কুবেরের পুত্রদ্বয়, তা তখন তিনি সেখানেও এই কথাই বলেছে যে যারা অনেক অর্থ সম্পদ আছে, রূপবান, অথচ অহংকার নেই, তারা প্রভুর কৃপাপাত্র। এটা আবার একাদশ স্কন্ধে উদ্ধব মহোদয়কে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেছেন যে হে উদ্ধব, যাদের অনেক ঐশ্বর্য আছে, রূপ আছে, অথচ অহংকার নেই, তুমি জানবে ওই সমস্ত ব্যক্তিরা আমার বিশেষ কৃপাপাত্র। তা যে ব্যক্তিকে জীব বশীভূতকারী পাঁচ ইন্দ্রিয় জয় করে নিয়েছে, তার বিপদ শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় বর্ধিত হয়। আর ইন্দ্রিয়াদি সহ মনকে জয় না করেই যিনি মন্ত্রীদের জয় করতে চান, নিজের ইন্দ্রিয় কিছুই সংযম হয়নি, অথচ নিজের মন্ত্রী, নিজের সেনাদের যিনি বশে করতে চান, এবং মন্ত্রীদের নিজ অধীনে না করেই যিনি শত্রুকে জয় করতে চান, সেই অজিতেন্দ্রীয় ব্যক্তিকে সকলেই পরিত্যাগ করে। যিনি প্রথমে ইন্দ্রিয় সহ মনকেও শত্রু মনে করে জয় করেন, তারপরে যদি তিনি মন্ত্রী বা শত্রুদের জয় করতে চান, তাহলে তিনি অনায়াসে সফল হন। ইন্দ্রিয় এবং মনকে জয় করেন যিনি, তিনি মানে ইহজগতে অসাধ্য সাধন অনায়াসে করে নিতে পারবেন। কিন্তু এটা বলা হচ্ছে অতি সহজে, কিন্তু খুবই মানে কৃচ্ছ কঠিন ব্যাপার, সাধন করতে হবে। এই জন্য অপরাধীদের দণ্ড প্রদান করেন যিনি, এবং ভেবে চিনতে কাজ করেন যে ধৈর্যশীল পুরুষ লক্ষ্মী তার সহায়ক হন। অতএব হে রাজন, মানুষের শরীর হল রথ, বুদ্ধি তার সারথি, এবং ইন্দ্রিয়গুলি তার ঘোড়া। এইরূপ চিন্তা করে সাবধানে থাকা চতুর এবং বুদ্ধিমান ব্যক্তি বসে আনা ঘোড়া দ্বারা চালিত হয়ে সুখে যাত্রা করেন। আমাদের জীব গোস্বামী পাদ টিকার মধ্যে এই কথা তুলেছেন, তার মানে এই মহাভারত থেকেই তিনি তুলেছেন। তা শিক্ষা না পাওয়া ঘোড়া যেমন মূর্খ সারথিকে রাস্তায় ফেলে মেরে দেয়, ঠিক তদনুরূপ যারা নিজের ইন্দ্রিয়কে বশ করতে পারেনি, তারাও কি করবে, মানে পথে চলছেন, মানে এই যে জীবনযাত্রা, এই যে আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মের মাধ্যম থেকে কর্ম করে চলেছি, তাই এটাই হচ্ছে যাত্রা। তাই এই যাত্রার মধ্যে এই যে পঞ্চেন্দ্রিয়, একে দমন করতে হবে, তা না হলে এরা আমাদের মানে মেরে দেবে, পথেই মেরে দেবে। আর তেমনি ইন্দ্রিয়াদি বশে না হয়ে সেই ব্যক্তি অকালে মৃত্যুমুখে পতিত হয়। ইন্দ্রিয় সকল বশীভূত না থাকায় মূর্খ ব্যক্তি অর্থকে অনর্থ মনে করে, আর অনর্থকে অর্থ মনে করে অতি বড় দুঃখকেও সুখ বলে মনে করে। যে ব্যক্তি ধর্ম অর্থ পরিত্যাগ করে ইন্দ্রিয়ের বশীভূত হয়, সে শীঘ্রই ঐশ্বর্য, প্রাণ, ধন এবং স্ত্রীকে পর্যন্ত হারায়। যে অধিক ধনের অধিপতি হয়েও ইন্দ্রিয়কে বশে রাখে না, সে ঐশ্বর্য ভ্রষ্ট হয়ে যায়। মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে নিজেই নিজের আত্মাকে জানার চেষ্টা করা উচিত, কারণ আত্মাই বন্ধু এবং আত্মাই নিজের শত্রু। অতএব তাকে যদি ঠিকভাবে বোঝানো যায় বুদ্ধি দিয়ে, তাহলেই সেটা একবারে মহাধর্ম হয়ে উঠবে। যিনি স্বয়ং আত্মাকে জয় করেছেন, আত্মাই তার বন্ধু। হে রাজন, সূক্ষ্ম ছিদ্র সম্পন্ন জালে আবদ্ধ বড় বড় মাছ তারা কি করে, একটা জাল দিয়ে মাছগুলো জালের মধ্যে এসে পড়ল। এবারে কি হলো, সেখানে একটা ছোট ছিদ্র ছিল, তা সেখানে বড় বড় মাছগুলো কি করে যে এই তো আমরা মরেছি, তখন তারা নিজেদের শক্তি এবং দাঁতের সাহায্যে ওই জালকে কেটে তারা বেরিয়ে যায়। তা তেমনি কাম ও ক্রোধ সম্মিলিতভাবে জ্ঞানকে আচ্ছাদিত করে দেয়। অতএব যদি এই ইন্দ্রিয় বশে থাকে তাহলে কি হবে, জ্ঞান রূপ অস্ত্র দ্বারা যতই বিপদ আসুক না কেন, মাছ যেমন জালকে ছিঁড়ে বেরিয়ে যায়, তদনুরূপ জ্ঞান রূপ অস্ত্র দিয়ে যত বাধা বিপত্তি আসবে সেগুলোকে এড়িয়ে যাওয়া যাবে। যিনি ইহজগতে ধর্ম ও অর্থের বিচার করে বিজয় সাধনের সামগ্রী সংগ্রহ করেন, তিনি সেই সামগ্রীতে যুক্ত হওয়ায় সদা সুখ ও সমৃদ্ধিশালী হয়ে থাকেন। যিনি চিত্তের বিকারভূত এই পাঁচ ইন্দ্রিয় রূপ নিজের শত্রুকে জয় না করে অন্য শত্রুদের পরাস্ত করতে যান, শত্রুরা তাকেই পরাজিত করে। অতএব মানে আধ্যাত্মিক দিকে হোক আর আধুনিক দিকে হোক, যেদিকেই যাক না কেন, যদি নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, যদি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ইন্দ্রিয় দমন সর্বপ্রথম। ইন্দ্রিয় আদির উপর অধিকার না থাকায় বড় বড় সাধু মহাত্মা এবং রাজারাও ভোগ বিলাসে আবদ্ধ হয়ে যায়। সাধারণ না, বড় বড় মহাত্মা তারাও পর্যন্ত মানে ভোগ বিলাসে মত্ত হয়ে যায়। দুষ্ট ব্যক্তির সঙ্গ ত্যাগ না করে তার সঙ্গে মিলেমিশে থাকলে নিরপরাধ সৎ ব্যক্তিও সমান দণ্ড প্রাপ্ত হন। মানে এটা আমাদের চৈতন্য চরিতামৃতে শ্রীমৎ ভাগবতে সর্বত্রই কিন্তু এই একই কথা বলেছে যে অসৎ সঙ্গ ত্যাগ এক বৈষ্ণব আচার। অসৎ সঙ্গকে যে কোনো প্রকারেই ত্যাগ করতে হবে, সে নিজের আত্মীয় হোক, নিজের গুরুভাই হোক, নিজের অতি নিকটতম জন হোক, নিজের একবারে একান্ত মিত্র হোক, তথাপি সে যদি অসৎ হয় তাহলে তাকে শাস্ত্রে ত্যাগ করতে বলছেন, এতে কোনো প্রকার দোষ লাগবে না। তা কেমন, আরেকটি উদাহরণ দিচ্ছেন অসৎসঙ্গটা কেমন বলছেন, যেমন শুকনো কাঠ আছে, শুকনো কাঠের মধ্যে কিছু কাঁচা কাঠ আপনি মিশিয়ে জ্বালান, জ্বালালে কি হবে, ওই শুকনো কাঠের প্রভাবে ওই কাঁচা কাঠগুলোও পুড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি, আপনি সাধু, আপনি যদি অসৎ ব্যক্তির সঙ্গে মেশেন তাহলে কি হবে, আপনার মধ্যে ওই শুকনো কাঠের মতন সেই অসৎ সঙ্গের সঙ্গে মিলে আপনিও ভ্রষ্ট হয়ে যাবেন, পরিষ্কার বলছেন একদম। তাই দুষ্ট ব্যক্তির সঙ্গে কখনোই মেলামেশা করা উচিত নয়। যে ব্যক্তি পাঁচ বিষয় এবং পাঁচ ইন্দ্রিয়কে মোহবশত বশ না করে তাকে বিপদে সে গ্রাস করে। গুণাদিতে দোষ দেখা মানে গুণাদিতে দোষ না দেখা উচিত। একজন ব্যক্তির মধ্যে অনেক গুণ আছে, আমি ঈর্ষাবশত কি করলাম মানে খুঁজে 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 তার দোষ দেখা আরম্ভ করলাম, কিন্তু এটাও ঠিক নয়। তার মধ্যে যে গুণ আছে সেই গুণগুলোই গ্রহণ করতে হবে। সরলতা, পবিত্রতা, সন্তোষ, প্রিয় বাক্য বলা, ইন্দ্রিয় দমন, সত্য ভাষণ এবং ধৈর্য, দুরাত্মা ব্যক্তির এই গুণগুলি থাকে না, যারা ধর্মাত্মা তাদের মধ্যেই বিদ্যমান থাকে। আত্মজ্ঞান, অশান্ত চিত্ত না হওয়া, সহনশীলতা, ধর্মপরায়ণতা, বাক্য পালন এবং দান করা, দুরাত্মাদের এই সকল গুণ থাকে না। মূর্খ ব্যক্তি তারা কি করে, বিদ্বান ব্যক্তিদের গালিগালচ করে। যারা মূর্খ হবে, কেউ যদি দেখবেন মানে হরিণামৃত ব্যাকরণ পড়ছে, সে ওইটার ভিতরে মানে আপত্তি জানাবে, বললেন আরে কি এখানে ভজনের জায়গা, এখানে পড়তে এসছে, বাড়ির থেকে পড়ে আসেনি কেন। এগুলো হচ্ছে মানে পরশ্রী কাতরতা, দেখছে আমি তো মূর্খ, অতএব আমার দলে যারা থাকবে সবগুলো মূর্খই থাক, সে যদি কিছু শিখে যায় সে এসে আমাকে জ্ঞান দেবে। এতে কি হয়, যে ব্যক্তি এইভাবে তাদেরকে উপহাস করে, তাদের বিদ্যায় বাধা প্রদান করে, তারা পাপের ভাগী হয় এবং ক্ষমাকারী পাপ হতে মুক্ত হয়। যিনি সমস্ত কিছু মানে ক্ষমা করতে পারেন, সেই ব্যক্তি অনায়াসে মানে মুক্ত হয়ে যান। দুষ্ট ব্যক্তির বল হচ্ছে কি, যে দুষ্ট নিজের মধ্যে করার মতো কোনো ক্ষমতা নেই, তার একমাত্র বল বা অস্ত্র হচ্ছে হিংসা, হিংসাটা সে করতে পারে। তার রাজার বল হচ্ছে কি, যে সে শাস্তি প্রদান করতে পারবে। নারীদের বল হচ্ছে কি, যে সে সেবা শুশ্রূষা করে সে তার মানে সব কিছু মানে নিজের পক্ষে করে নেবে। এবং গুণবানদের বল হচ্ছে একমাত্র ক্ষমা। তা ধৃতরাষ্ট্রকে বলছেন মহামতি বিদুর, হে রাজন, বাক সংযম পূর্ণভাবে করা কঠিন বলা হয়, কিন্তু বিশেষ অর্থযুক্ত ও মনোমোহন বাক্য বেশি বলা যায় না। হে রাজন, মধুর বাক্য নানা প্রকার কল্যাণ করে থাকে, কিন্তু কথাগুলির কটুভাবে বললে তা মহা অনর্থের কারণ হয়ে ওঠে। একটাই কথা আপনি যখন বলছেন সেটা হয়তো কর্কশ হয়ে যাচ্ছে, আরেকজন ব্যক্তি ওই কাজটাই অপর ব্যক্তির থেকে করিয়ে নেবে, কিন্তু সেই কথাই বলছে, ওই একই কথা। তা যে অপর ব্যক্তিকে সে মধুরভাবে বলছে, তখন সে বলছে দেখো আমাকে কত সুন্দরভাবে কথাটা বলছে, অতএব এই কাজটা আমি করব। কিন্তু সেটাই যদি কর্কশভাবে বলা হয় তাহলে সেটাই আবার বিষময় হয়ে যায়। তা যেমন আবার উদাহরণ দিচ্ছেন, বানবিদ্ধ পশু এবং কুঠার দিয়ে কাটা বন পূর্বের ন্যায় হয়ে যায়। যেমন কোনো পশুকে বানে বিদ্ধ করা হয়েছে, কিন্তু সে এক সময় দেখা গেল সেরে গেল, বা মানুষও অসুস্থ হয়ে বা কোনো তীর দ্বারা বিদ্ধ হয়ে সেও পূর্ণরূপে মানে সুস্থ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে মানে এই একটি বন ছিল সেটাকে কেটে তছনছ করে নিয়ে চলে গেছে, কিছু নেই, কিন্তু সে আবার বৃষ্টির জলাদি পেয়ে আবার পুনরায় মানে বনে পরিণত হয়ে যায়। কিন্তু কটু বাক্য বলা ঘা কখনো সারে না। বানের কাঁটা বের করে শরীর সারানো সম্ভব, কিন্তু কটু বাক্যরূপ কাঁটা মন থেকে বের করা যায় না, কারণ তা হৃদয়ে বৃদ্ধ হয়ে থাকে। কত সব দামি দামি কথা বলছে। আর বচনরূপ বান মুখ থেকে নির্গত হয়ে অন্যের মর্মে এমন আঘাত করে যে আহত ব্যক্তি রাত দিন সেই দুঃখ বোধ নিয়ে সন্তপ্ত হতে থাকে। সুতরাং বিদ্বান ব্যক্তিদের অন্যের উপর এইরূপ ব্যবহার করা কদাপি উচিত নয়। মূর্খ ব্যক্তিরা বলতেই পারে, কিন্তু যারা সাধু তাদের কখনো এই প্রকার মানে কটু বাক্য কাউকে বলা অনুচিত। দেবতারা যাকে পরাজিত করতে চান তারা তার বুদ্ধি আগের থেকে হরণ করেন। বুদ্ধির বিভ্রাট হলেই দেবতারা তাকে পরাজিত করে দেবেন, তাতে সেই ব্যক্তির নিচকর্মের দিকে অধিক দৃষ্টি থাকে, তার বুদ্ধি চলে যায়, অতএব তার মানে বুদ্ধিটাই নিচকর্মের দিকে গমন করে। বিনাশকাল হলে বুদ্ধি মলিন হয়, তখন অন্যায়কে ন্যায় বলে প্রচিত হয়। মানে এই সমস্ত কথা সেই অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছেন, সব কিন্তু মানে মধুর বাক্য, কিন্তু সব বাণের থেকে কোনোটাই কম নয়। বলছেন হে ভরত শ্রেষ্ঠ, আপনার পুত্রদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, পাণ্ডবদের সঙ্গে আপনার বিরোধের জন্য আপনি আপনার পুত্রদের কুমতলব জানতে পারছেন না, কারণ আপনি পুত্রমোহে মোহিত হয়েছেন। মহারাজ ধৃতরাষ্ট্র, যিনি রাজলক্ষণযুক্ত হয় ত্রিভুবনের রাজা হতে সক্ষম, আপনার আদেশ পালনকারী সেই যুধিষ্ঠির সমস্ত সমগ্র পৃথিবীর শাসক হওয়ার উপযুক্ত, অতএব তিনি ধর্ম ও অর্থের তত্ত্ব পূর্ণরূপে জানেন, তেজ ও বুদ্ধিযুক্ত, পূর্ণ সৌভাগ্যশালী, এবং আপনার সকল পুত্রদের থেকে সব দিক থেকেই তিনি শ্রেষ্ঠ। অতএব হে রাজেন্দ্র, ধর্ম ধারকদের মধ্যে শ্রেষ্ঠ যুধিষ্ঠির দয়া সৌম্য ভাব এবং আপনার প্রতি সৌজন্যবশত অনেক কষ্ট স্বীকার করেছেন, অতএব আপনি আর অন্যায় আচরণ না করে তাদেরকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন। ধৃতরাষ্ট্র বললেন যে তো আমি তোমার কথা শুনলাম, আমার খুব ভালো লাগে। বলছেন তাহলে যদি আপনার ভালো লাগে তাহলে আপনাকে একটি আমি পুরাতন ইতিহাস শোনাই। বলছেন হ্যাঁ হে মহামতি বিদুর, আমাকে তাই শোনাও। বলছেন একবার কেশিনী খুব সুন্দরী কন্যা ছিলেন। এই কেশিনী একবার স্বয়ম্বর ইচ্ছা করলেন, মানে স্বেচ্ছায় বর চয়ন করবেন। তো সেখানে প্রহ্লাদের পুত্র বিরোচন গিয়ে উপস্থিত হয়েছে, আর সেখানে সুধন্যা নামক এক ব্রাহ্মণও ছিলেন, তিনি সেদিন সেখানে যান। তা বিরোচন কেশিনীকে বলল, হে দেবী, তুমি আমাকে ওই বরমাল্য অর্পণ করো। বলছেন এ তো অতি উত্তম কথা, তুমি সেই প্রহ্লাদের পুত্র বিরোচন, এই ত্রিলোককে তোমরাই শাসন করছ, কিন্তু আমাকে তুমি বলো তো যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে সুধন্যা, আমি সুধন্যাকে বিবাহ করার জন্য স্থির করেছি, তা তুমি যদি শ্রেষ্ঠ হও তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই সুধন্যা যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমি তোমাদের দুজনের মধ্যে যিনি শ্রেষ্ঠ আমি তাকে বরমাল্য প্রদান করতে চাই। তা তুমি কি শ্রেষ্ঠ? তা সেই দৈত্যকুমার বিরোচন সে বলছে, সে কি, আমরা হলাম এই ত্রিজগতের শাসক, আমাদের কাছে কোথায় ব্রাহ্মণ, কোথায় দেবতা আর কোথায় মানব, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ। বলছেন ঠিক আছে, আমরা আজ রাত্রে এখানে অপেক্ষা করি, আগামীকাল প্রাতে সেই সুধন্যা নামক ব্রাহ্মণ আসবে, তার সঙ্গে কথাবার্তা বলা হোক, সুধন্যাও যথাসময়ে আস সকাল হলে। সুধন্যা সেই বিরোচনের যে বিশাল স্বর্ণ সিংহাসন সেটাকে স্পর্শ করে বলছেন যে হে বিরোচন, আমি তোমার এই সিংহাসনটা একটু স্পর্শ করে দেখব। বলছেন হ্যাঁ তা দেখতে পারো, কিন্তু তুমি তো এতে বসার যোগ্য নও, তুমি তো এতে বসার যোগ্য নও। তখন বলছেন যে হ্যাঁ এটা তো ঠিক কথা, আমি কি করে তোমার সঙ্গে বসতে পারি, কিন্তু বিরোচন বলেছে মানে অন্যদিক থেকে যে কোথায় এই ভিখারি ব্রাহ্মণ সে আমার সঙ্গে কি করে বসবে। বলছেন তুমি ঠিকই বলেছো গো, তুমি আমি তোমার সঙ্গে কোনো প্রকারেই বসতে পারি না। বিরোচন মনে করলো বোধহয় কথাটা বেশ ভালোই বলল, কিন্তু ভালো না, একেবারে তাচ্ছিল্যমূলক বলল। বলল দেখো, পিতা ও পুত্র তারা এক আসনে বসতে পারে, দুজন ব্রাহ্মণ মানে দুজনই ব্রাহ্মণ এক আসনে বসতে পারে, আর দুজন ক্ষত্রিয় তারা বসতে পারে, দুই বৃদ্ধ তারাও একসঙ্গে বসতে পারে, আর দুজন বৈশ্য তারাও একসঙ্গে এক সিংহাসনে বসতে পারে, দুজন শূদ্রও একসঙ্গে বসতে পারে, কিন্তু দেখো তোমার সঙ্গে অন্য বেজাতি কি করে বসবে, আমি যখন সিংহাসনে বসি তোমার পিতা প্রহ্লাদ নিচে বসে। কথাটা ঘুরে গেল। এবারে দুজন দুজনের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক, বিবাহ করা নিয়ে গণ্ডগোল। কেশিনী বলছে ঠিক আছে, তোমরা দুজনে মিলে একটি সিদ্ধান্তে উপনীত হও, কোনো বিদ্বান ব্যক্তি যদি বলে যে তোমাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ আমি তার গলায় মালাটি দেব। এবারে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো, প্রায় যুদ্ধ হওয়ার মতো হলো। হওয়ার পরে এই বিরোচন সুধন্যাকে বলছেন, হে ব্রাহ্মণ, তোমার সঙ্গে আমি একটা বাজি রাখি, আমার যত ধন সম্পত্তি আছে তুমি যদি শ্রেষ্ঠ হও আমি তোমাকে এগুলো দিয়ে দেবো, তোমার তো কিছুই নেই, তুমি আর আমাকে কি দেবে? বলছেন দেখো আমি ওই অর্থ লোলুপ নই তোমার মতন, তুমি এক কাজ করো প্রাণ বাজি রাখো, মানে যদি আমি শ্রেষ্ঠ হই তাহলে আমি তোমাকে মেরে দেবো বা তুমি মারা যাবে, আর তুমি যদি শ্রেষ্ঠ হও তাহলে আমি মারা যাব। বলছেন ঠিক আছে তাই হোক, কে বিচার করবে? বিচারক তো প্রয়োজন। তখন বিচার করার জন্য এই বিরোচন বলল যে আমি মানবদের মানি না, রাক্ষসরা তমগুণী আর দেবতারা ওরা ষড়যন্ত্র করে। তখন এই ব্রাহ্মণ সে বলছে দেখো আমি এক কাজ করি, তুমি যখন কাউকেই মানবে না তোমার বাপকে মানবে তো, তোমার পিতাকে তুমি মানবে কি না? বলছেন হ্যাঁ আমার পিতা তো যা বলবে আমি মানব। বিরোচন মনে করলো যে আমার পিতার কাছে গেলে তাহলে আমার পক্ষে তো বলবেই, কিন্তু সেই ভক্তপ্রভার প্রহ্লাদ তিনি কখনোই ধর্মের বাইরে কিছু বলেন না। এবারে দুজনেই যখন যাচ্ছে, ধর্মাত্মা ভক্তপ্রভার প্রহ্লাদ তিনি চিন্তা করছে এদের দুজনের ছোটবেলার থেকেই বিরোধ, এই দুজন একসঙ্গে আসছে কি বন্ধুত্ব হলো? জিজ্ঞাসা করল। তখন বিরোচন বলছে না না আমরা এই এই কারণে আপনার কাছে এসেছি, সে আপনি যা বলবেন সুধন্যা তাই মেনে নেবে। বলছেন ঠিক আছে। তা সুধন্যাকে সর্বপ্রথম পাদ্য আর্ঘ্য মধুপার্ক আদি দিয়ে মানে পূজন করলেন। পূজন করার পরে প্রহ্লাদ বলছেন হে ব্রাহ্মণ, আজ যে আপনি আমার কাছে এসেছেন তা এতে মানে আমি খুবই চিন্তাযুক্ত, আপনি কি আর কোনো বিচারক পেলেন না? বলছেন না না আপনি হচ্ছেন ভক্তদের মধ্যে মানে অগ্রে আপনাকে গণনা করা হয়, তাই আমি আপনার কাছেই এসেছি। আর এই বিরোচন সে অন্য কাউকে মানতে রাজি না, আমি বলি তোমার অন্য লোকের প্রয়োজন নেই, তোমার বাড়িতেই চলো, তোমার রাজধানীতেই চলো। তা আমাদের বিবাদেই যে আমাদের দুজনের মধ্যে শ্রেষ্ঠকে, যিনি শ্রেষ্ঠ হবেন, কেশিনীও সঙ্গে সঙ্গে গিয়েছে, কেশিনী তাকে বরমাল্য প্রদান করবেন আর যিনি শ্রেষ্ঠ নন তাকে প্রাণদণ্ড দিতে হবে। বলছেন বেশ, কিন্তু হে ব্রাহ্মণ আপনি বলুন কেউ যদি সভাতে বলে মিথ্যা বলে তাহলে তার কি গতি হয়? বলছেন সভাতে বলে যারা মিথ্যা বলে তা যেমন সতী সতীন সম্পন্না নারী, জুয়াতে হেরে যাওয়া জুয়ারি এবং ভার বয়ে ব্যতীত দেহী মানুষের রাত্রে যে অবস্থা হয় বিপরীত ন্যায় প্রদানকারী বক্তার ঠিক তদনুরূপ অবস্থা হয়, আর সেই নগরে বন্দী হয়ে বাইরের দরজায় ক্ষুধা পিপাসায় তার মৃত্যু হয়ে যায়, আর তার বিচারে যদি কোনো পশু মারা যায় তাহলে তার পাঁচ পুরুষ নরকে চলে যায়, তার ভুল বিচারে যদি কোনো পশুর দণ্ড হয়ে যায় তাহলে তার পাঁচ পুরুষ নরকে যাবে, আর গাভী মারা গেলে দশ পুরুষ নরকে যাবে। তার বিচার দ্বারা যদি কোনো অশ্ব মানে ঘোড়া মারা যায় তাহলে একশো পুরুষ তার নরকে চলে যাবে, আর তার বিচারে যদি কোনো মানুষ মারা যায় তাহলে পরবর্তী হাজার পুরুষদের তাদের নরক বাস করতে হয়। তা স্বর্ণের জন্য মিথ্যা বলে তা সে ভূত ভবিষ্যতের সমস্ত কুলকে নরকে পতিত করে দেয়, এবং পৃথিবী আর নারীর জন্য যদি মিথ্যা বিচার করে তাহলে তার সর্বনাশ আপনা আপনি ডেকে আন। অতএব তুমি স্ত্রীর জন্য কখনো মিথ্যা বলবে না হে প্রহ্লাদ, তুমি একজন মানে ভক্তদের মধ্যে অগ্রগণনীয়। বললেন ঠিক আছে। প্রহ্লাদ বলছেন বিরোচনকে হে বিরোচন হে পুত্র দেখো এই যে তোমরা যে কারণের জন্য আমার কাছে এসেছো আমি সেই বিচার করছি। বলছেন এই যে সুধন্যার পিতা সে আমার থেকে সম্মানীয় এবং শ্রেষ্ঠ, তোমার মাতা এই ব্রাহ্মণের মাতার থেকেও শ্রেষ্ঠ নয়, অতএব সেই ব্রাহ্মণই শ্রেষ্ঠ, তোমার থেকে এই সুধন্যা শ্রেষ্ঠ, অতএব এখানে অন্য আর কিছু বাদ বিবাদ কিছুই চলবে না, তুমি তার কাছে পরাজিত হয়েছ, অতএব তোমার সমস্ত কিছুই মানে বিনষ্ট হয়েছে, এখন তুমি এই ব্রাহ্মণের দাস হলে, তিনি যদি তোমাকে প্রাণ ভিক্ষা দিতে চান তাহলে দিতে পারেন, আর তা না হয় তোমাকে এখন মৃত্যু বরণ করতে হবে। প্রহ্লাদের এই অতি সুন্দর বিচার দেখে ব্রাহ্মণ সুধন্যা তিনি বলছেন, হে ভক্তপ্রবর প্রহ্লাদ, আপনি বাস্তবিকই জ্ঞানী, আপনার নিজের পুত্র আর আপনি বিচারক, আপনার পুত্রের প্রাণ সংকট সম্মুখে জানতেও আপনি কোনো প্রকার শাস্ত্রের বিরুদ্ধ আচার বিচার করেননি, অতএব আমি সন্তুষ্ট হয়ে একে মুক্তি প্রদান করলাম, আপনাকেই সমর্পণ করলাম, কিন্তু ও কেশিনীর সামনে যখন আমাকে এই কথা বলেছে যে কে শ্রেষ্ঠ, সেটা প্রতিপাদন করার জন্য ওই কেশিনীর সামনে আমার চরণ ধৌত ও করে দেবে। তাতে বিরোচন বুঝলেন যে সত্যই আমরা অসুর জাতি, তা আমরা কখনোই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ নই, অতএব তিনি সর্বসমক্ষে কেশিনীর সম্মুখে দণ্ডায়মান সেই ব্রাহ্মণ সুধন্যার চরণ ধৌত করে দিলেন এবং ক্ষমাও চাইলেন, বললেন, হে ব্রাহ্মণ, আমি তো সব কিছু জানি না, অতএব আমার দ্বারা খুবই ভুল হয়েছে, অতএব হে রাজন, দেখুন যারা ধর্মপরায়ণ ব্যক্তি তারা যদি ধার্মিকভাবে চলে তাহলে তার কি হলো, ওই পুত্র তো বিনাশপ্রাপ্ত হওয়ার কথা, তাকে তো প্রাণদণ্ড দেওয়ার কথা, কিন্তু সেই ধর্মকে সম্বল করেছে সেই জন্য তার পুত্র প্রাণ ফিরে পেলে, তা আপনি মানে সেই যে প্রহ্লাদ যদি অধর্ম আচরণ করত তাহলে সে তো নাশ হতোই, সে সঙ্গে পুত্রকেও সে মানে বাঁচাতে পারত না, অতএব হে রাজন, এখনো অনেক সময় আছে, এখনো মানে প্রভুর ইচ্ছায় যথেষ্ট সময় রয়েছে, অতএব আপনি সব কিছু ভুলে এখনো যদি নিজের পুত্রদের এবং নিজের কুলকে রক্ষা করতে চান তাহলে এখনো আপনি অন্যায় সমস্ত কার্যাদি ছেড়ে ন্যায়পূর্বক পাণ্ডবদের সেই ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন, এতেই আপনার মঙ্গল, শুধু মঙ্গল নয়, তারা ইন্দ্রপ্রস্থ নিয়ে সেই ধনুর্ধারী অর্জুন মহাবলী ভীম তারা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে জানবেন এটা প্রভুর কৃপা, আপনারা যে অন্যায় ওই পাণ্ডবগণের সঙ্গে করেছেন তাতে মানে কেউ কখনো ক্ষমা করবে না, কিন্তু পাণ্ডবগণ ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করে দিতে পারে, অতএব হে রাজন, আপনি দুর্যোধন শকুনি মূর্খ দুঃশাসন এবং কর্ণের উপর যে রাজ্যভার করে উন্নতির আশা চিন্তা করছেন এ কদাপি উচিত নয়, এদের দ্বারা কোনো দিন কোনো কল্পেই এই রাজ্যের উন্নতি হবে না, এতে সমস্ত কৌরবকুল বিনাশপ্রাপ্ত হবে, আর আপনি নিজ সামনে বা নিজ কর্ণে আপনি শ্রবণ করতে পারবেন যে আজ উমুক পুত্রের মৃত্যু হয়েছে, আজ অমুক আত্মীয়ের মৃত্যু হয়েছে, এতে আপনি সহ্য করতে পারবেন না, এজন্য ইতিহাস আপনাকে বারংবার ঘৃণা করবে নিন্দা করবে, অতএব হে রাজন, এখনো বহু সময় আছে, এখনো যে সময় যাচ্ছে এই সময়ে আপনি যদি মানে মনস্থির করে সেই পাণ্ডবদের সঙ্গে ন্যায় করেন তাহলে আপনার এখনো মানে ক্ষমা হয়ে যাবে এবং আপনি সেই ভয়ঙ্কর সময় আর দেখতে পাবেন না, দেখুন প্রহ্লাদের কথা আমি যে আপনাকে বললাম তিনি কেমনভাবে কত ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে তিনি সেই সমস্যা মিটিয়ে দিয়েছিলেন, আপনাকে অত কষ্ট করতে হচ্ছে না, তাদের প্রাপ্য সম্পত্তি তাদের গচ্ছিত রাজ্য আপনি ফিরিয়ে দেবেন এটাই আপনি করতে পারবেন না, এটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনাকে কেউ কোনোদিন কখনোই ক্ষমা করবে না, ইতিহাস আপনার মুখে থুতু দেবে, আপনাকে ঘৃণা করবে এবং সকলেই আপনার নিন্দা চর্চা করতে থাকবে। আপনি কেমন কেন সেই ইতিহাসের বুকে নিন্দনীয় হয়ে থাকতে চান? অতএব আমি প্রার্থনা করব যে হে রাজন, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তাই আমি আপনার চরণে বারংবার এই কথাই নিবেদন করব, এখনো সময় আছে, আপনি তাদের মানে গচ্ছিত সম্পদ ফিরিয়ে দিন। অন্ধ তখনও মাথা নিচু করে চিন্তা করছে, দুর্যোধনের ওই ইন্দ্রপ্রস্থটা খুবই ভালো লেগেছে। অতএব তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমাকে আরো কিছু নীতিমূলক কথা শোনাও, শুনেই যাবে কিন্তু করবে কিছু না। তাই তিনি শুনে যান, আমরা শুনে গিয়ে যদি একাত্তি ধরে রাখতে পারি সেটাই আমাদের বিশেষ মঙ্গলের কারণ হবে। তা আজ আমাদের সময় অনুযায়ী আমাদের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। আবার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে এর পরবর্তী অংশ আমরা আগামী দিন ঠিক এই সময়ে শ্রবণ করব। আজ আমাদের মানে গতদিন আর অদ্যকার দিনের মানে আটটি অধ্যায়ের মধ্যে তিনটি অধ্যায় আমরা শ্রবণ করলাম, বাকি পাঁচটি অধ্যায় আরও রয়েছে যা অতীব সুন্দর, এবং তার মধ্যে থেকে যদি আমরা একাত্তিও ধরে রাখতে পারি তাহলে আমাদের অনেক কল্যাণ হবে। তা অদ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রীকৃষ্ণ বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয়, অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।